চিরভাস্বর কারবালার মহাবিপ্লব।
শ্রোতা বন্ধুরা, শোকাবহ 11 মহররম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিসালাম সহ কারবালার মহান শহীদদের প্রতি অশেষ সালাম ও দরুদ। আজকের এই আলোচনা পরিবেশন করছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন সর্বোচ্চ পর্যায়ের মহান আত্মার অধিকারী। তাকে বলা হয় শহীদদের নেতা, যার আত্মা মহান, সে আল্লাহর পথে ও নিজ মহান লক্ষ্যে নিজের জীবন বিলিয়ে দিতে চায়। আর এই পথে যখন সফল কাম হয় তখন আল্লাহকে শুকর করে। আত্মা মহান হলে আশুরার দিনে এক শরীরে 300 ক্ষত সহ্য করতে হয়। যে শরীর ঘোড়ার পায়ে পদপিষ্ট হয় সে একটি মহান আত্মারই মূল্য দেয়। বীরত্ব ও সত্যপ্রেম এবং শহীদী আত্মার মূল্য দেয়। শহীদ শব্দটি কেন এত পবিত্র? কারণ শহীদ নিজ ইমান ও আকীদা রক্ষায় প্রাণ বিসর্জন দেয়, যে নিজের জন্যে তো নয়ই, বরং মনুষ্যত্ব ও মানবতার স্বার্থে, সত্য ও ন্যায়ের স্বার্থে, চরম দুঃখ দুর্দশা এমনকি মৃত্যুকেও সাদরে বরণ করে নেয়।
সৎ পথে ব্যয়িত প্রতিটি পয়সা যেমন লক্ষ কোটি পয়সার মতো মূল্য লাভ করে, তেমনি শহীদের প্রতি ফোটা রক্ত লক্ষ কোটি ফোটায় পরিণত হয়। একজন লেখক বা একজন ধনী কিংবা একজন শিল্পীর সেবা যত বড়ই হোক না কেন, শহীদের মতো কেউই মানুষের ও মানবতার সেবা করতে পারে না। শহীদরাই সমস্ত কণ্টকময় পথ পেরিয়ে মানবতার মুক্তি ও স্বাধীনতাকে বয়ে আনেন। তারাই ন্যায় নীতিবান ও শান্ত সমাজ গড়ে দিয়ে জ্ঞানীর জ্ঞান, লেখকের কলম, ধনীর ধন, শিল্পীর শিল্প সুস্থ পরিবেশে বিনা বাধায় বিকাশ লাভ করার সুযোগ করে দেয় এবং মানবতা নিশ্চিন্তে পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে।
এজিকির এ কালা এ না হে খোদা দস্তে করম হে খোদা দস্তে করম হে খোদা দস্তে করম শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা শাম গরিবা
পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রদীপের সাথে তুলনা করেছে। একটি কবিতায় একজন দক্ষ শিল্পী একটি প্রদীপকে বলছেন, তুমি জানো না আমি সারা রাত জেগে কত সুন্দর সুন্দর ফুল তুলে আমার জামাটিকে ফুল বাগিচা বানিয়েছি। তুমি কখনোই আমার মতো অপরূপ সুন্দর ফুল তুলতে পারবে না। শিল্পীর একথা শুনে প্রদীপ একটু মুচকি হেসে বলল, তুমি যে দাবি করছো সারা রাত জেগে তোমার রুচি ও দক্ষতাকে ফুটিয়ে তুলেছ, এসবই ছিল আমার আত্মনিঃশেষ করার ফল। তাই তুমি সারা রাত ধরে যা করেছো বলে দাবি করছো এসবই আমি করেছি। আজকে ইবনে সিনা, শেখ সাদি, জাকারিয়া রাজি এরা এত বড় জ্ঞানী হতে পারত না যদি শহীদরা তাজা রক্ত খরচ করে ইসলামের চারাগাছকে সজীব না করতেন। শহীদদের সমস্ত অস্তিত্বে একত্ববাদ, ক্ষোধাভীতি, ন্যায়পরায়ণতা, সৎসাহস আর বীরত্বে ভরপুর। তাই মুসলমানরা সবাই এই শহীদদের প্রতি ঋণী। ইমাম হুসেন আলাইহিসসালামের রক্তের প্রতি নবীজির উম্মত ঋণী।
দূরদর্শিতা বা ভবিষ্যৎ জ্ঞান ইমাম হুসাইন আলাইহিসসালামের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য। ইমাম হুসাইন আলাইহিসসালাম খড়কুটোর মধ্যেও ভবিষ্যতের যে আভাস প্রত্যক্ষ করতেন, অন্যরা আয়নাতেও তা দেখতে পেত না। আশুরার দিনেও তিনি নির্দ্বিধায় ঘোষণা দিলেন, ওরা আমাকে হত্যা করবেই, তবে আমি আজ তোমাদেরকে বলে যাচ্ছি আমার হত্যার পর ওদের পতন অনিবার্য হবে। বনি উমাইয়ারা বেশি দিন ক্ষমতার মসনদ আঁকড়ে ধরতে পারেনি। এ ঘটনা ইমাম হুসাইন আলাইহিসসালামের আধ্যাত্মিক শক্তির অনন্য ক্ষমতার পরিচয় বহন করে।
কারবালার ময়দানে মুসিবত যখন শুরু হলো, ফাতেমার বেহেশতের বাগেতে তখন ঝড় উঠিল। কারবালার ময়দানে মুসিবত যখন শুরু হলো, ফাতেমার বেহেশতের বাগেতে তখন ঝড় উঠিল। কাঁদে কুল মাকলুকাত মিলে, কাপে কারবালা ফুরাত কুলে, সেদিনই ফেরেশতারা করলো মাতম, হে খোদা দস্তে করম, হে খোদা দস্তে করম, হে খোদা দস্তে করম, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা, শামে গরিবা।
কাপুরুষ ইবনে জিয়াদের উসমান নামের এক ভাই ছিল। একদিন উসমান বলল, হে ভাই, জিয়াদের সব সন্তান যদি দারিদ্র, অপমান আর দুঃখের সাথে বেঁচে থাকতো তাতেও আমি অসন্তুষ্ট হতাম না। যত না অসন্তুষ্ট হয়েছি তোমার হাতে কারবালার মাটিতে এই অপরাধ দেখে। ইবনে জিয়াদের মা ছিল পরকিয়া ব্যভিচারিণী। সেও ইবনে জিয়াদকে তিরস্কার করে বলল, জেনে রেখো তুমি যে অপরাধ করেছ তাতে তোমার বেহেশতের কোনো আশা নেই। এমনকি মারওয়ান ইবনে হাকামের মতো জঘন্য কাপুরুষও ইয়াজিদের দরবারে প্রতিবাদী হয়ে বলল, জিয়াদের মার সন্তানেরা সম্মানিত হোক, কিন্তু নবীর বংশকে এ অবস্থায় তুমি দরবারে আনতে পারলে? এভাবেই সেদিন ইমাম হোসেনের ভবিষ্যৎ বার্তা ফলতে শুরু করে। স্বয়ং ইয়াজিদের স্ত্রী হিন্দু ইয়াজিদের ক্রিয়াকর কর্মের তীব্র প্রতিবাদ জানিয়ে ইয়াজিদের কাছে এসবের ব্যাখ্যা দাবি করে। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে সে আত্মরক্ষার চেষ্টা করে।
ইমাম হুসাইন আলাইহিসসালামের সর্বশেষ ভবিষ্যৎ বাণী ছিল অনতি বিলম্বে ইয়াজিদের পতন হবে। কারবালার ঘটনার পর মাত্র 2-3 বছর চরম দুর্দশা ও হতাশার মাধ্যমে ইয়াজিদি শাসন অব্যাহত থাকে। তারপর তার জীবন অবসান ঘটে। পিতার মৃত্যুর পর ইয়াজিদ পুত্র মুয়াবিয়া চেপে বসল মসনদে, কিন্তু মাত্র 40 দিন পার না হতেই একদিন সে ঘোষণা দিল, হে লোক সকল, আমার পিতামহ মুয়াবিয়া আলী ইবনে আবু তালিবের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অথচ হক ছিল আলীর সাথে। আবার আমার পিতা ইয়াজিদ দাঁড়ায় হুসাইন ইবনে আলীর বিরুদ্ধে, এখানেও হুসাইন আলাইহিসসালাম ছিলেন সত্যের উপরে, আমার পিতা নয়, আর আমি আমার পিতার উপর অসন্ত, নিজেকেও খেলাফতের যোগ্য বলে মনে করি না, তাই আমার পিতামহ কিংবা পিতার অপরাধের পুনরাবৃত্তি এড়াতে এখানেই আমার পদত্যাগের ঘোষণা দিলাম। আর এভাবে জয় হল সত্যের। ইমাম হুসাইন আলাইহিসসালাম অনন্য আধ্যাত্মিক শক্তি বলে শত্রু মিত্র উভয়কে ন্যায়ের পথে উদ্দীপ্ত করে দিলেন। সূচিত হল তর বাড়ির উপর রক্তের বিজয়।
কারবালার ইতিহাস হচ্ছে নারী পুরুষের ইতিহাস। এই ঘটনায় পুরুষরা নিজ অক্ষের চারদিকে এবং নারীরাও নিজ অক্ষের চারদিকে আবর্তিত হয়েছেন। এগুলো হচ্ছে ইসলামের মজিজা। ইমাম হুসেইন আলাইহিসসালাম নিজ পরিবার পরিজনকে সাথে নিয়ে যান, কারণ তিনি চাচ্ছিলেন যে তারা কাফেলার নেত্রী হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার নেতৃত্বে স্বীয় অক্ষের সীমারেখা থেকে বাইরে না এসেও এ বিরাট ইতিহাসে প্রত্যক্ষ ও বড় ভূমিকা পালন করবেন। আশুরার দিন বিকালে হযরত জাইনাব এক অনন্য স্বমহিমায় সমদ্ভাসিত হলেন। তিনি হলেন কাফেলার নেত্রী, কারণ এই কাফেলার একমাত্র পুরুষ সদস্য ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম এ সময় গুরুতর অসুস্থ ছিলেন এবং এ কারণে তার সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল।
অবশ্য ইবনে জিয়াদের সাধারণ নির্দেশ ছিল ইমাম হুসাইন আলাইহিসসালামের পরিবারের কোনো পুরুষ সদস্যই যেন জীবিত না থাকেন। এ অনুযায়ী ইমাম জয়নুল আবেদিনকে হত্যা করতে শত্রুরা বেশ কয়েকবার হামলা চালিয়েছিল, কিন্তু তারা তার অবস্থা দেখে নিজেদের মধ্যে বলাবলি করে, বলে যে নিঃসন্দেহে সে নিজেই সেদিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি তো এমনিতেই মারা যাচ্ছেন। বস্তুত এ ছিল মহান আল্লাহর কল্যাণ ইচ্ছারই বহির্প্রকাশ। আল্লাহ চাচ্ছিলেন যে এভাবে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম বেঁচে থাকুন এবং তার মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র বংশধারা টিকে থাকুক।
এগারোই মহরম বিকালে বন্দীদেরকে বাহনে সওয়ার করানো হলো। এগুলোর জিন ছিল কাঠের তৈরি। বন্দীদেরকে মানসিক কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জিনের উপরে কাপড় বিছাতে বাধা দেয়া হলো। শেষবারের মতো শহীদগণকে খোদাহাফেজি করার উদ্দেশ্যে তারা তাদেরকে ইমাম হুসেইন আলাইহিসসালামের শাহাদাত স্থল হয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। বন্দীদের মধ্যে ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম খুবই অসুস্থ ছিলেন বিধায় বাহনের উপর ঠিকভাবে বসে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বন্দীরা যখন শাহাদাত স্থলে পৌঁছিলেন তখন সকলেই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং বাহন থেকে নিচে পড়ে গেলেন।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যখন ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র লাশের কাছে পৌঁছে গেলেন তখন ইমাম হুসাইনের লাশ মাথাবিহীন অবস্থায় পড়েছিল। তিনি তার ভাইয়ের সাথে কথা বলতে থাকেন, তাদের পারস্পরিক স্নেহ মমতা ও ভালোবাসার কথা বলতে থাকেন। তিনি অন্তরে যত বেদনা ছিল তার সবই তিনি ঢেলে দেন, আর তিনি এতই বিলাপ করেন যে বর্ণনাকারী বলেছে, আল্লাহর শপথ তিনি দুশ্মন ও বন্ধু নির্বিশেষে প্রত্যেককেই কাঁদালেন।
সর্বপ্রথম যিনি ইমাম হুসেইন আলাইহিসসালামের শাহাদাতে শোকানুষ্ঠান করেন তিনি হলেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কিন্তু এ সময়ও তিনি তার মূল দায়িত্ব ভুলে যাননি। ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের সেবা শুশ্রূষার দায়িত্ব ছিল তারই। তিনি ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের দিকে তাকিয়ে ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের কাছে চলে এলেন। তিনি বললেন, ভাতিজা, তোমার এ অবস্থা কেন, যে মনে হচ্ছে তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে চাচ্ছে? জবাবে তিনি বললেন, ফুফুজান, এটা কি করে সম্ভব যে প্রিয়জনের লাশ দেখে কষ্ট না পাব? তখন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা তাকে সান্ত্বনা দিতে শুরু করেন।
কারবালার ওই পরিস্থিতিতে হযরত জাইনাব ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বললেন, ভাতিজা, আমাদের নানা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে এখন যেখানে হুসাইনের লাশ দেখতে পাচ্ছ সেখানে কাফন পরানো ছাড়াই তার লাশ দাফন করা হবে এবং এখানে হুসাইনের কবর জিয়ারতগাহে পরিণত হবে। অর্থাৎ একদিন হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতগাহ ইখলাসের অধিকারী মুসলমানদের জিয়ারতগাহে পরিণত হবে।
Thank you. এগারোই মহরম বিকালে বন্দীদের কাফেলাকে পুনরায় রওনা করানো হয়। ইমাম হুসেন আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথী শহীদদের লাশ রণাঙ্গনেই পড়ে থাকে। হযরত জাইনাব সম্ভবত নয় মহরম থেকে মোটেই ঘুমাননি। এমনই অবস্থায় নবী পরিবারের বন্দীদেরকে কুফার দিকে নিয়ে যাওয়া হয়। আদেশ দেওয়া হলো যে নবী পরিবারের বন্দীদেরকে মানসিক কষ্ট দিতে শহীদদের পবিত্র কর্তিত শিরগুলোকে যেন প্রদর্শন করানো হয়। তখন এমন এক বিস্ময়কর মর্মান্তিক পরিস্থিতির উদ্ভব হয় যার বর্ণনা প্রদান বর্ণনা শক্তির ঊর্ধ্বে। কুফা নগরীর প্রবেশদ্বারে পৌঁছার পর ইমাম হুসেইন আলাইহিসসালামের কন্যা ফাতেমা ও বোন হযরত জাইনাব নারী সুলভ মর্যাদা বজায় রেখেই সংক্ষিপ্ত ভাষণ দিলেন। হযরত জাইনাবের ওই ভাষণ সম্পর্কে এক বর্ণনাকারী বলেন,
আল্লাহর শপথ, এমন আর কোনো লজ্জাশীলা নারীকে কখনো এমন ভাষণ দিতে দেখিনি। তার ভাষণে হযরত আলী আলাইহিসসালামের বীরত্ব আর নারী সুলভ লজ্জাশীলতা সংমিশ্রিত হয়েছিল। বর্ণনাকারী আরো বলেন, মনে হচ্ছিল যেন হযরত জাইনাবের কণ্ঠ থেকে হযরত আলীর ভাষণ বেরিয়ে আসছে। এ সময় হযরত জাইনাব মাত্র 10-12 বাক্যে তার ভাষণ শেষ করেন। বর্ণনাকারী বলেন, দেখলাম যে লোকেরা সকলেই প্রবল দুঃখ এবং অনুতাপে তাদের আঙ্গুল মুখে ঢুকিয়ে কামড়াচ্ছিল।
ইমাম হুসাইনের জন্য সর্বপ্রথম শোকগাথা রচনা করেছিলেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। ইমামের শাহাদাত ও নবী পরিবারের সদস্যদের তাবুতে আগুন দেওয়া এবং শহীদদের লাশের উপর ঘোড়া দাবড়ানোর ঘটনার পর তিনি বলেছিলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ ও তার ফেরেশতারা তোমার উপর দরুদ ও সালাম পাঠায়, আর এই তোমার আদরের হুসাইন কি ভীষণভাবে লাঞ্ছিত, অবহেলিত, রক্তাপ্লুত, খণ্ডিত লাশ হয়ে আছে, আল্লাহর কাছে নালিশ জানাচ্ছি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কন্যারা আজ বন্দিনী, তোমার জবাই করা পরিবার আজ অপেক্ষা করছে পুবের হাওয়ার জন্য, কখন ধুলো এসে তাদের ঢেকে দেবে। হযরত জাইনাবের মর্মভেদী বিলাপ শত্রু মিত্র সবাইকে অশ্রু সজল করে তুলেছিল। তার বিলাপ ও বাগ্মিতাপূর্ণ ভাষণ কাঁপিয়ে তুলেছিল কুফাই ইবনে জিয়াদের এবং দামেশকে ইয়াজিদের দরবার, ফলে জনগণের ঘুমিয়ে পড়া চেতনায় বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ে। তাই ভীত সন্ত্রস্ত ইয়াজিদ নবীর পরিবারের বন্দীদের মুক্তির নির্দেশ দিতে বাধ্য হয়।
শ্রোতা বন্ধুরা, সবাইকে আবার গভীর শোক ও সমবেদনা জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
শহীদ সম্রাট ইমাম হুসেইন সহ কারবালার মহান শহীদদের প্রতি আবারও জানাচ্ছি অশেষ সালাম ও দরুদ।